আসল ঠিকানা নয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়। মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়। মিছে মানুষের বন্ধু মিছে মায়ের স্মৃতি।
তো দশজন মিলে হজে যাবে, হজের আগে আমাদের এলাকায় একটা সিস্টেম আছে, যিনি হজে যাবেন তিনি যাকে দেখা পান তার কাছেই বলেন, ভাই দোয়া করবেন আমি যেন সুন্দর করে হজটা করতে পারি। অনেক বড় একজন আলেমের বাড়ি ছিল খুব দূরে, তো রবি ইবনে সুলাইমান সে আলেমের কাছে দোয়া নিতে গেছে। ফেরার সময় রাত হয়ে গেছে, আস্তে আস্তে রাতটা গভীর হয়ে যায়। তিনি বাড়ির দিকে আসতেছেন, আসার সময় রাস্তার বাম পাশের দিকে নজর করে দেখেন কে যেন কি করতেছে। কাছে গিয়ে দেখেন অন্ধকারের ভিতরে একটু দূর থেকে দেখা যায় একটা মহিলা একটা মরা গাধার গা থেকে গোস্ত কেটে কেটে টোপলা বানতেছে। রবি ইবনে সুলাইমান চমকে গেল, গাধা খাওয়া হারাম আর মরা গাধা ডবল হারাম। জোরেগণ কি হারাম? গাধা খাওয়া মুসলমানের জন্য জায়েজ না হারাম? আর মরা গাধা, এই মেয়েটা মরা গাধার গা থেকে গোস্ত কাটতেছে, নিশ্চয়ই কোনো হোটেলের সঙ্গে যোগাযোগ আছে, দেখি গোস্ত কাটা করে কি। মেয়েটা অনেকগুলো গোস্ত কাইটা টোপলা করে যখন রাস্তা দিয়ে হাঁটতেছে, রবি ইবনে সুলাইমান নিরাপদ দূরত্ব বজায় রেখে মেয়েটার পিছনে পিছনে রাস্তা নিছে, দেখি মেয়েটা কোন হোটেলে যায়। মেয়েটা কোনো হোটেলে না গিয়ে একটা ভাঙ্গা বাড়ির মধ্যে ঢুকছে। রবি ইবনে সুলাইমান প্রাচীরের ওপার থেকে খেয়াল করতেছে দেখি কি হয়। এমন সময় দেখতে পায় দুইটা যুবতী মেয়ে, জোসনার রাত, দুইটা যুবতী মেয়ে মা মা বলে এসে বলতেছে, মা আর পারি না মা, ক্ষুধার জ্বালায় মরে যাচ্ছি। মা বলতেছে আর কান্নাকাটি করার দরকার নাই, এ দেখো আমি গোস্ত আনছি, এটা গরম পানিতে সিদ্ধ করে খাও আর আল্লাহর শুকরিয়া আদায় করো। রবি ইবনে সুলাইমান চমকে গেল, নিজের মা হইয়া মেয়েদের কেমন ধোকা কেমনে দেয়, একে তো গাধা খাওয়া হারাম, তারপরে মরা গাধার গোস্ত কেটে নিজের উদরের যুবতী মেয়েদের হাতে যখন দেয়, হেজাবের অন্তরাল থেকে করুণ স্বরে ডাক দেয়া, বলে মা গো মা, তোমার মেয়েদের সঙ্গে এমন ধোকাবাজি খেলো না, আমি নিজের চোখে দেখছি গো মা, তুমি মরা গাধার গা থেকে গোস্ত কেটে টোপলা বেঁধে নিয়ে আইছো। মেয়েটা চোখের পানি নিয়ে কান্দার, বলে পথিক রে, এলাকায় বহু মানুষের বসবাস, আমাদের দুঃখের খবর কেউ কোনোদিন নেয় না, 2 বছর আগে আমার স্বামী মারা গেছে, আমি বিধবা, আজকে 3 দিন হয়ে গেল আমাদের বাড়িতে কোনো খাবার নাই, আমার 2টা মেয়ে শুধু বারবার মা মা বলে কান্দে, আমার কলিজা সহ্য করতে পারে না। দিনের বেলা একজন মুমিনা নারী কেমনে রাস্তায় বের হই, রাতের অন্ধকারকে আমার চাদর বানায়া, আমি খুদার অন খাদ্যের অন্বেষণে যখন রাস্তায় বের হইছি, এটা হালাল না হারাম তমিজ করার ক্ষমতা আমার নাই, আমার মেয়েদের মুখে হাসি ফুটানোর জন্য মরা গাধার গোস্ত কেটে এনে তাদের হাতে তুলে দিয়েছি, বাবা তুমি লোকমা দিও না। তুমি কি দিও না? লোকমা দিও না। রবি ইবনে সুলাইমান বলে, মা মরা গাধার গোস্ত তোমার মেয়েদের খাওয়ানোর দরকার নাই, আমি এবার হজে যেতে চাইছিলাম, আমি আর হজে যাব না, আমার যত অর্থ সম্পদ আছে সব তোমাদেরকে হাদিয়া দিব, দান করে দিব। কারণ সুবহানাল্লাহ, এক দৌড়ে রবি ইবনে সুলাইমান বাড়িতে গেলেন, হজের যত সম্পদ আর অর্থ ছিল সব গাটুরি করে টোপলা করে মাথায় করে বহায়া মেয়েদের বাড়িতে যখন পৌঁছে দিলেন, 2টা মেয়ে আর 1টা মা, এতগুলো সম্পদ আর খাদ্য পাইয়া আল্লাহর কাছে 2 হাত তুলে কাঁদতেছে, আল্লাহ তোমার এই বান্দা হজে যাবার চাইছিল কিন্তু আমাদের এরকম কষ্ট দেখে আর হজে যাইতে পারবে না, সমস্ত অর্থ সম্পদ আমাদেরকে দান করে দিল আল্লাহ, আমরা মার মেয়ে মিলে দোয়া করি আল্লাহ তুমি মক্কা মদিনায় মানুষের বাড়িতে হাজির করে দাও। রবি ইবনে সুলাইমান বলে, মা উল্টা দোয়া করো না, এ দোয়া কোনোদিন আল্লাহ কবুল করবে না। মার মেয়েরা বলতেছে, দোয়া কবুল করার মালিক হলো আল্লাহ, কবুল করার মালিক কে? আর আমরা দোয়া করে দিলাম, এখন মালিক কবুল করবে কি করবে না এটা মালিকের ব্যাপার, তাই বলে কি আমরা কমজোরি দোয়া করব নাকি? সুবহানাল্লাহ বলেন। রবি ইবনে সুলাইমান বাড়িতে ফিরে আইলেন, নির্দিষ্ট তারিখে নয়টা বন্ধু এসে বলতেছে চলো হজে যাই, বলে না আমি এবার যাব না, তোমরাই যাও, তুমি না বহু লোকের কাছে দোয়া চাইলা, বলে ভাই নিয়ত ছিল কিন্তু হবে না, তোমরাই যাও ভাই আমি এবার পারবো না। নয়টা বন্ধু হজ করতে গেল, নির্দিষ্ট তারিখে হজ সমাধা করে নিজের বাড়ির দিকে না যায় রবি ইবনে সুলাইমানের বাড়িতে হাজির হয়ে গেছে। নয় বন্ধুর ভিতরে একজনের মাথায় বিশাল একটা টোপলা, রবি ইবনে সুলাইমানের দরজায় ঠোকা মারছে, দরজা খুলে দেখে নয়টা হাজি তার দরজার সামনে দাঁড়ায় আছে। আপনাদের এলাকার কোন লোক যদি হজ করে আসে আর কোন গরিব যদি দৌড়ে গিয়া হাজিটাকে মহব্বতের নজরে একবার দেখে, ওই হাজি সাহেব কাবা মদিনা দেখে যে সওয়াব পাইছে, গরিবটা হাজিরে দেখে তেমন সওয়াব পাবে কেন? সুবহানাল্লাহ। হাজি সাহেবদের সঙ্গে দোস্তানি করতে হবে, শত্রুতা করা যাবে না। অনেকে কয় হাজি হলো পাজি, এরকম কথা বলে না, খবরদার এমন কথা বলবেন না। যে হাজি সাহেব সে জান্নাতি মানুষ কেন? সুবহানাল্লাহ। যে রাসূলের রওজা জিয়ারত করেছে, আল্লাহর কাবা তাওয়াফ করছে, এ দুনিয়ার সাধারণ কোনো মানুষ না। হাদিস শরীফের মধ্যে আছে যখন হাজি সাহেবেরা আরাফাতের প্রান্তরে গিয়া দোয়া করে, আর দোয়া করার পূর্বে যদি কোনো হাজি সাহেব মনে করে এখন আমার গুনাহ আছে, আল্লাহর নবী বলেছেন তার কবিরা গুনাহ হয়, জোরে কর নাউযুবিল্লাহ, ওইখানে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই লোকটা বেগুনা মাসুম হয়ে যায়, জোরে কর না সুবহানাল্লাহ। তো নয় নয়টা হাদি রবি ইবনে সুলাইমানের দরজায়, একজনের মাথায় বিশাল একটা টোপলা, ভাইজান হজ করে বাড়িতে না যায় আমার বাড়ির দরজায় কেন? টোপলাওয়ালা বলতেছে এই মিথ্যাবাদী, হজে যাওয়ার আগে তোর কাছে আইছিলাম না? বলে হ্যাঁ, আমরা বললাম হজে যাই, তুই বললি যাবি না, তো সাফা মারোয়া সাই করার সময় আমার মাথায় যে টোপলা দেখতেছিস সেই টোপলা তো আমার নাই, টোপলা তোর, টোপলা টানতে পারতেছিস না, আমার কাছে টোপলাখানা দিয়া কোথায় হারিয়ে গেলি, তোকে খুঁজতে খুঁজতে দেখলাম আল্লাহর ঘর তাওয়াফ করতেছিস, তোর টোপলা মাথায় নিয়ে তোর কাছে যখন যাই দেখি তুই উধাও হয়ে গেছিস। আবার আমরা নয়টা বন্ধু মদিনায় যায় দেখি আল্লাহ রাসূলের রওজার পাশে দাঁড়ায়া তুই রাসূলের রওজা জিয়ারত করতেছিস, ওখানে তোর সঙ্গে আমরা জিয়ারতে সামিল হলাম, হঠাৎ কোথায় যেন হারিয়ে গেলি, কয়েকবার দেখা দিলি, টোপলাখানা আমারে টানাইয়া কুলি বানাইলি, আবার বাড়ির দরজা বন্ধ করে আরাম করতেছিস। আল্লাহর বান্দা রবি ইবনে সুলাইমান চোখের পানি নিয়ে কান্দের, বলে ও বন্ধুরা আমি তো এবার হজে যাইনি, তোমরা এমন কথা কেমন করে বলতেছ? নয়টা বন্ধু সমস্বরে বলে একজন দেখলে না হয় ভুল হতো, আমরা নয় নয়টা মানুষ আঠারো চোখ দিয়া বারবার তোরে দেখছি, রে মিথ্যাবাদী তোর সঙ্গে আর কোনো বন্ধুত্ব চলবে, তোর টোপলা তুই নে। এ বলে মাথার টোপলা নামায়া দিয়া নয়টা বন্ধু রাগ করে যখন বাড়ির দিকে রাস্তা নাই, আল্লাহর বান্দা রবি ইবনে সুলাইমান টোপলাখানা ধরে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে পড়ে যায়। ওই বেহুশ অবস্থায় দেখতে পায় আল্লাহর নবী আর রওজার ভিতরে নাই, রবি ইবনে সুলাইমানের শিয়রের পাশে হাজির হয়ে গেছে। আল্লাহর নবী রবি ইবনে সুলাইমানের মাথায় হাত দিয়ে বলতেছে রে রবি ইবনে সুলাইমান, তোমার বন্ধুরা যা বলেছে মিথ্যা বলে নাই, ওই অনাথ এতিমকে দান করার কারণে আল্লাহ তাআলা তোমার প্রতি এতই খুশি হয়েছে, একটা ফেরেশতাকে তোমার চেহারায় মানুষ বানায়া রবি ইবনে সুলাইমান বানায়া আল্লাহ তাআলা এবার তোমার নামে হজ করায়া নিছে। এ রবি ইবনে সুলাইমান তোমার বন্ধুরা যা বলেছে সত্য বলেছে, ওই ফেরেশতাটা তোমার চেহারায় আমি রাসূলের রওজা মুবারক জিয়ারত করেছে। এ রবি ইবনে সুলাইমান অনাথ এতিমকে দান করার কারণে আমার আল্লাহ তাআলা তোমার প্রতি এমন খুশি হয়ে গেছে। রবি ইবনে সুলাইমান বলে ইয়া রাসূলুল্লাহ আপনি যা বলেছেন আমার বিশ্বাস হয়েছে, কিন্তু যে টোপলাখানা একটা বন্ধু রাগ করে আমার সামনে ফাইলা দিছে এটা কিসের টোপলা আমি জানতে চাই। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী এ কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করলেন, ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ইউওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। এই আয়াত কেন তেলাওয়াত করে আল্লাহ রাসূল বিদায় হয়ে চলে গেলেন। টোপলার ভিতরে কি আছে? রবি ইবনে সুলাইমান যখন জানতে চায়, রাসূল টোপলার ভিতরের খবর আল্লাহর কোরআনের আয়াত দিয়া বলে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ! আপনারা কি বুঝতে পারছেন টোপলার মধ্যে কি আছে? পারছেন না? পারার কারণ হলো এ কোরআনের সাথে আমাদের সম্পর্ক নাই। জোরে কোন ঠিক কিনা ভাই? আল্লাহর কোরআনের আয়াত রাসূল বললেন, ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। নবী বলে দিলেন আয়াতখানা দিয়া, টোপলার ভিতরে আল্লাহ কি পাঠায় দিছে এই আয়াতের ভিতরে সব বয়ান করছে। জোরে কোন সুবহানাল্লাহ! আজকে যদি কোরআনের আয়াত সম্পর্কে, কোরআন সম্পর্কে আমাদের আইডিয়া থাকতো, সঙ্গে সঙ্গে আমরা বুঝতে পারতাম এই মুসলমানের জন্য কোরআন। আজকে এই কোরআন শুধু মৌলভির জন্য নয়। আমরা অনেকেই মনে করি কোরআন শুধু মৌলভি মুনশির জন্য, সব মানুষের জন্য কোরআন না। আপনারা যারা আজকে কোরআনের মাহফিল আইছেন, আমি সবাইকে অনুরোধ করব, আল্লাহর কোরআন শিক্ষা করার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? এ কোরআন যখন কোন বান্দা তেলাওয়াত করে, আমার আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান। কোরআনের ভিতরে এমন একটা পাওয়ার আছে, তেলাওয়াতের সঙ্গে সঙ্গে আল্লাহ তার ঈমান বাড়ায় দেয়। জোরে কোন সুবহানাল্লাহ! ইমাম গাজ্জালী এহিয়াল উলুমুদ্দিন কিতাবের মধ্যে বলেছেন, কোন বান্দা ওযু করে এসে কোরআনকে ধরে এরকম করে একটা যেন চুমু দেয়, সে যেন হজরে আসওয়াদ পাথরে চুমু দেওয়ার চাইতেও 100,000,000 বেশি সওয়াব পাইছে। জোরে কোন সুবহানাল্লাহ! আল্লাহর কোরআনকে কোন বান্দা এভাবে বুকের সঙ্গে যদি জাপটে ধরে, ইমাম গাজ্জালী বলেন সে শুধু কোরআনকে বুকের সঙ্গে ধরে নাই, তার কালিমমুক্ত, তার কালো কলপটা যেন কোরআনের আকর্ষণে নূর হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ! কোরআন পরশের ভিতর দিয়া, কোরআনকে চুমু দেওয়ার পর, কোরআনকে বুকে দাও ধরার সঙ্গে সঙ্গে এত বরকত যদি পাওয়া যায়, সে কোরআন শিক্ষা করার দরকার আছে না নাই? আমি আপনাদের অনুরোধ করি ভাই, সবাই কোরআন শিক্ষা গ্রহণ করবেন। কোরআন শিক্ষা করা হলো ফরজে আইন, শুধু ধনীদের জন্য ইয়া গরিবদের জন্য কোরআন না, প্রত্যেকটা মুসলমানের জন্য কোরআন শিখতে হবে। রাজি আছেন সবাই? তাহলে এই মাহফিল করার গুরুত্ব আছে। আর যদি শুধু কোরআনের ওয়াজ শুনে যান, কোরআন থেকে শিক্ষা গ্রহণ না করেন, আমি গারিসা পাড়ার ওয়াজে বলেছিলাম, আমার রাসূল বলেছেন, একদিন সাহাবীদের সামনে রাসূল বসে আছেন, একজন সাহাবী পিছন থেকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন মুসা নবীর জীবনী পড়ি তখন আমার হিংসা হয়। রাসূল বললেন, হিংসা হয় কেন? বলে, মুসা নবীর ডিগ্রি হলো কালিমুল্লাহ, আল্লাহর সঙ্গে কথা কয়, আর আপনি এত বড় নবী হইছেন, আপনার এই ডিগ্রিটা নাই? নবী আমার মুচকি হাসি দিলেন, হে সাহাবি, এই ডিগ্রি আমার নাই, আর আমি তোমাকে শুনাই, আমার যে সমস্ত উম্মতেরা কোরআন শরীফ তেলাওয়াত করে তারা মুসা নবীর আগে জান্নাতে পৌঁছে যাবে। ধরে কোন সুবহানাল্লাহ! মুসা নবীর মাথায় যেমন কালিমুল্লার মুকুট থাকবে, যারা আল্লাহ কোরআন পড়বে তাদের মাথায় আল্লাহ কালিমুল্লার মুকুট পরাইয়া দিবে। কারণ যখন কোনো বান্দা কোরআন পড়ে, সে দুনিয়ার কোনো কিছু করে না, বরং আল্লাহর সঙ্গে কথা বলা শুরু করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ! যখন বান্দা বলে আলহামদু, সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন লিমানিল হাম। বান্দা যখন বলেন লিল্লাহ, সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন মানিল্লাহ। যখন বান্দা বলে রব্বিল আলামিন, আমার আল্লাহ তখন খুশি হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ! বাজান যে কথা বলতে চায়, এবার পাগলি মেয়েটা বলতেছে, জাম্বিদের মক্কা মদিনায় তুমি কেন যাবে? জাম্বিদ বলে, মা তুমি কি জানো না মক্কায় আল্লাহর ঘর আর মদিনায় রাসূলের রওজা? জাম্বিদের কাছে পাগলি মেয়ে বলতেছে, জাম্বিদ, আমি মক্কা মদিনায় যাব না, মক্কা মদিনা কি আমার কাছে আসতে পারে না? জাম্বিদ বলতেছে, মা উল্টা কথা বলো না, মক্কা মদিনা কোনোদিন মানুষের কাছে আসে না। মেয়েটা কান্দার কয়, জাম্বিদ রে, এটাই যদি তোমার বিশ্বাস হয় তাহলে আমার এই অন্ধকার ঘরের দিকে তুমি নজর করো, তোমার দুই চোখ দিয়া অন্ধকার ঘরে তুমি কিছুই দেখতে পারবে না, অন্তরের চক্ষু দিয়া নজর করে দেখো। আল্লাহর ওলি জাম্বিদ এবার পাগলি মেয়ের অন্ধকার ঘরের দিকে নজর করে দেখে, মেয়েটার ডান পাশে কাবা, বাম পাশে স্বয়ং আল্লাহর নবী বসে আছে। জাম্বিদ চিল্লায় বলে, মা, তুমি এমন কি আমল করেছো মা, যে আমল করার কারণে কাবা তোমার ধারে, রাসূল তোমার পাশে। মেয়েটা কান্দার বলে, জামবিদ রে, প্রত্যেকটা মুসলমানের কাছে এই আমল আছে, কিন্তু কেউ ধরে, কেউ ধরে না। আপনারা শুনে আশ্চর্য হলেন, প্রত্যেকটা মুসলমানের কাছে সে আমল আছে, কিন্তু কেউ ধরে, কেউ ধরে না। আমাদের সবার কাছে আমলটা আছে রে ভাই, এই আমলটা কি আমরা কি শুনতে চাই? জোরে কোন শুনতে চাই? খুব খেয়াল করে শোনা লাগবে। উট দুম্বা গাধার ঘরে একটা মানুষ, উট দুম্বা গাধা সারাদিন সারা রাত পেশাব পায়খানা করে, আর সেই ঘরে কি একটা মানুষ ঘুমাতে পারে? জোরে কোন পারে? গাধার পেশাবের দুর্গন্ধ বেশি, উটের পেশাবের দুর্গন্ধ বেশি। একটা গোল ঘরের মধ্যে উট দুম্বা গাধা আছে, থাক, কিন্তু সেই ঘরে কোন মানুষ থাকতে পারে? এই মানুষটির নাম হলো বেলাল। গোরেকর নাম কি? একবার মনিবের কাছে গিয়ে আপত্তি করছে মনিব, উট দুম্বা গাধার ঘরে থাকা যাবে না, আমার জন্য আলাদা একটা ঘর দেন। মনিব বলতেছে, উট দুম্বা গাধার দাম আমার কাছে আছে, কিন্তু তোর দাম আমার কাছে নাই। মানুষের কোনো অধিকার না পাইয়া পরের রাত্রে যখন উর্দুম্বা গাধার ঘরে ঘুমাতে চায়, ঘুম তো ধরে না। বেলাল চোখের পানি নিয়ে কান দিয়ে কয়, আহারে, উর্দুম্বা গাধার দাম আছে, আমার দাম নাই। এমন সময় কে যেন দূর থেকে বলতেছে, বেলাল, মানুষের দাম যদি পেতে চাও তাহলে আবদুল্লাহর এতিম পোলার দরবারে চলে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। গভীর রজনীতে হযরত বেলাল আবিল আকরামের বাড়ির দিকে রাস্তা নিলেন। ছোট্ট একটা ঘর, দরজাখানা বন্ধ, উপরে সো একটা জানলা, জানলা দিয়া তাকায় দেখে ঘরের ভিতরে তিনজন মানুষ বসে আছে। ডান ধারে বসে আছে হযরত আবু বকর, মাঝখানে আল্লাহর নবী, বাম পাশে বসে আছে ছোট্ট মানুষ হযরত আলী। কোন সুবহানাল্লাহ। হযরত বেলাল মাঝখানের মানুষের দিকে তাকায়, এত সুন্দর মানুষ তো দুনিয়াতে দেখি নাই। আল্লাহ রাসূলের চেহারা কেমন ছিল? জোরেগণ কেমন ছিল? নবী আমার ঈদুল আজহার দিনে যখন কুরবানি দিচ্ছেন, ছুরি জব করবেন, উটটারে জব করবেন, এমন সময় একটা বুড়ি মানুষ পাশে দাঁড়ায় আছে। নবী আমার কুরবানি বাদ দিয়া এরকম গায়ের চাদর মাটিতে বিছাইয়া দিছেন। সাহাবীর আশ্চর্য হলেন, যে নবীর জুতার পরশে আরশে আজিম ধন্য হয়ে যায়, সেই নবী একটা বুড়ি মানুষের জন্য গায়ের চাদর বিছাইয়া দেয়। বুড়ি মানুষটা যখন চাদরের দিকে আসতেছে, হযরত আবু বকর জোড় হাত করে বলতেছেন, মাগো মা, আমার নবী কি বুঝে যে আপনার জন্য চাদর বিছাইয়া দিছে আমি জানি না, তবে আপনার কাছে আমার অনুরোধ, আমার নবীর চাদরের উপরে আপনি উঠবেন না। বুড়িটা এরপরেও যখন চাদরের দিকে আসতেছে, হযরত আবু বকর বলেন, বুড়ি মা, দরকার হলে আমার বুকের উপরে আপনি চড়েন, আমি সহ্য করতে পারবো, কিন্তু আল্লাহর নবীর চাদরে আপনি চড়বেন আমার সহ্য হবে না। হযরত তোমার চোখের পানি নিয়ে কান্দার বলে, বুড়ি মা, আজকে পবিত্র ঈদের দিন, আমার নবী কেমনে আপনার জন্য চাদর বিছায় দিল আমি বুঝতেছি না, আপনার কাছে অনুরোধ করি, দরকার হলে আমার গায়ের চামড়া খুলে আপনার জন্য মাটিতে বিছায় দিব, আমার নবীর চাদরে আপনি চড়বেন না। প্রত্যেকটি সাহাবি এমন করে যখন কান্দে, ওই বুড়ি মানুষটা আস্তে আস্তে চাদরের কাছে এসে চাদরখানা সুমা দিয়া বলতেছে, এই নবীর সাহাবিরা, আমার নবীকে তোমরা এত ভালোবাসো, এটা দেখে আমার কলিজা জুড়ে গেছে, তবে তোমরা কেমন করে জানতেছো, বুঝতেছো যে আমি তার চাদরের উপরে দাঁড়াবো? তোমরা আমাকে চিনো না বাবা, আমার নাম হলো হালিমা তুসাদিয়া। সুবহানাল্লাহ। বলেন, এ নবীর সাহাবীরা, এত বড় নবীকে তোমরা চিনতেছো, কিন্তু তোমরা কি জানো, এই নবী যখন ছোট ছিল তখনই আমি চিনেছি, দুনিয়ার কোনো মানুষ যখন তারে চিনে নাই, আমি একটা দুর্বল গাধা নিয়ে যখন মক্কার দিকে যাই, রাস্তার মাঝখানে কতগুলো ধাত্রী মা বলতেছে, হালিমা রে, আর মক্কায় যায় না, মক্কার ধনী ঘরে যত সন্তান হয়েছিল আমরা সব সন্তানকে নিয়েছি, একটা এতিম সন্তান মক্কায় পড়ে আছে, জন্মের আগেই তার বাপ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। রে হালিমা, ধনী ঘরের সন্তান যদি নিতে পারতে বিনিময়ে অনেক অর্থ সম্পদ পাইতে, কিন্তু গরিবের একটা সন্তান পড়ে আছে খামাকা আর মক্কায় যায় না। হালিমা কান্দার বলে, নবীর সাহাবীরা রে আমার মনটা ভেঙে গেল, আমি মক্কায় আর যাইতে চাই না, আমার গাদাকে যখন আমার বাড়ির দিকে ফিরাতে চাই এমন সময় দুর্বল গাদা আমার সবল হয়ে মক্কার দিকে দৌড়ায়। হালিমা বলে, নবীর সাহাবীরা রে শোনো, আমি যখন মক্কার ভিতরে ঢুকে গেলাম অনেক দূর থেকে একটা ঘুমায় আছে। হালিমা তো সাদিয়া বলে, আমি দৌড়ে গিয়াম ওই সন্তানকে যখন কোলে তুলে নিলাম, ওই আল্লাহর শপথ করে বলতেছি ওই সন্তানকে কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আমার দুর্বল দেহকে সবল করে দিছে। হালিমা তো সাদিয়া বলে, নবীর সাহাবীরা রে তোমরা তো আমার বড় নবীকে চিনেছো, আমি এই ছোট্ট নবীকে কোলে নিয়াম যখন আমার দুর্বল গাধার কাছে আইলাম, আয়েশা দেখি আমার গাধাটা মাটির সঙ্গে মুখ লাগায়া শুয়ে আছে, ওই ছোট বাচ্চার পা যখন আমার গাধার মাথায় লাগায় দিছি ওই পায়ের যে কি বরকত, আমার দুর্বল গাধা তখন সবল হয়ে দাঁড়িয়ে গেছে। হালিমা তো সাদিয়া বলে, আমি তখন গাদার পিঠে চড়ে ওই সন্তানকে আসুলের মধ্যে নিয়াম যখন বাড়ির দিকে রাস্তা নিলাম, হঠাৎ দেখি এক খণ্ড ম্যাগ আমার মাথার উপরে দাঁড়িয়ে গেছে, আর ওই ম্যাগের ভিতর থেকে সুন্দর বাতাস আমার শরীরের উপর দিয়া বইতেছে। আমি হালিমা আশ্চর্য হয়ে বললাম, ম্যাগরে যখন আমি আইতেছিলাম আমিও দুর্বল গাধাও দুর্বল, তখন তুমি ম্যাগ ছিলে না, তোমার নিচে বাতাসও ছিল না, এত সুন্দর বাতাস এখন কেমনে বইতেছে। ম্যাগের মধ্য থেকে আওয়াজ হয়, হালিমা তোমার কোলে যে সন্তান ঘুমাইতেছে এ দুনিয়ার সাধারণ কোন সন্তান নয়, ওই সন্তানকে কোলে নেওয়ার উসিলায় আল্লাহ তোমার মাথার উপরে ম্যাগ দিছে, ম্যাগের ভিতরে সুন্দর শান্তির বাতাস বহাইতেছে। হালিমা তো সাদিয়া বলে, রে নবীর সাহাবীরা রে তোমরা আমার বড় নবীকে চিনেছো, কিন্তু এই নবীর বয়স যখন মাত্র 4 বছর, কয় বছর একদিন বায়না ধরছে, মা আমি আমার ভাই বোনদের সঙ্গে একটু বকরি চড়াতে যাব। আল্লাহর নবীর দুধ ভাই দুধ বোন ছিল না, সিরাতে রাসূল ইবনে ইসহাক পড়ে দেখেন। হালিমা তো সাদিয়া বলে, 4 বছর বয়সে আমার কাছে বায়না ধরছে, মা আমি একটু আমার ভাই বোনদের সঙ্গে বকরি চড়াতে যাব। হালিমা তো সাদিয়া বলে, না বাবা তোমাকে আমি যাইতে দেব না। বলে, না আমি যাবই যাব। তো যখন বারবার বায়না করে অনুমতি দিলাম, বকরি চড়াই এসে আমার নিজের সন্তান যারা আমার কাছে বলতেছে, মা এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমাদের সঙ্গে যাওয়ার কারণে এ বকরিগুলো আর দৌড়াদৌড়ি করে না, আর বিশেষ করে একটা বড় বকরি যেটা ছাগি যেটার দুধ আল্লাহ রাসূলকে হালিমা খাওয়ায়, জোরে কোন সুবহানাল্লাহ, ওই বকরিটা কিছুক্ষণ পর পর এসেই মরুভূমির দেশ তো এসে নবীর পাশে দাঁড়ায়, ছায়া দেয়া নবীর গা ঢাকে দেয়, জোরে কোন সুবহানাল্লাহ। হালিমা তো সাদিয়া বলে, একদিন আমার এই ছোট্ট নবীর অসুখ হইল 4 বছর বয়সে, আমার সন্তানগুলোকে আমি বকরি চড়াইতে পাঠাইলাম, কিছুক্ষণ পর ফিরে এসে বলতেছে, মা গো মা একটা বকরিও কোনো ঘাস লতা পাতা খায় না। হালিমা তো সাদিয়া বলে, সাহাবীরা রে শোনো, আমি সন্তানদের উপরে রাগ করে আমি যখন নিজেই বকরি নিয়ে চলে গেলাম পাহাড়ি এলাকায়, বকরিগুলো তো ঘাস লতা পাতা খাই না, হঠাৎ দেখলাম জঙ্গল থেকে একটা নেকড়ে বাঘ এসে, যে ছাগির দুগ্ধ তোমাদের নবীকে খাওয়াইতাম ওই ছাগিকে ধরে নিয়ে চলে গেছে। হালিমা তো সাদিয়া বলে, আমার মনটা বড় খারাপ হইল, আমি বকরিগুলো খেদাইয়া বাড়িতে চলে আইলাম, আয়েশা দেখি আমার ছোট্ট নবী খুব জ্বরে শুয়ে আছে, মাথায় যখন হাত বুলাইতেছি এমন সময় যে নবীর চাদর আমার জন্য বিছায়া দিছে, ওই নবী আমার চোখের দিকে তাকায় বলতেছে, মা গো মা, তোমার মনটা এমন খারাপ কেন দেখতেছি মা? আমি হালিমা তো সাদিয়া বললাম, বাবা তোমার ভাই বোনেরা বকরি চড়াতে গেল, ঘাস লতা পাতা খায় না, এই কারণে আমি নিজেই রাগ করে চড়াইতে গেলাম, কিন্তু সর্বনাশ হয়ে গেছে বাবা। যে সাগির দুগ্ধ দোহায়া তোমারে খাওয়াইতাম, একটা বাঘ এসে সেই সাগিরে ধরে নিয়ে গেছে। ওই ছোট্ট নবী চিল্লায় বলে, মা গো মা, আমি যাবো গো মা, ওই সাগিটাকে বাঘের কাছ থেকে উদ্ধার করতে চাই। এ আমার সাহাবীর আশ্চর্য হয়ে যাবে। একটা পাহাড়ের চূড়ায় উঠে ওই ছোট্ট মানুষটা চিৎকার করে বলল, রে জঙ্গলের বাঘেরা, আমার সাগিকে কেন ধরে নিয়ে গেলে? তাড়াতাড়ি আমার সাগিকে ফিরাইয়া দাও। আমি হালিমা পিছন দিক থেকে তাকায় দেখি আট দশটি বাঘ ওই সাগিটাকে ঘিরে ধরে আছে। একটা বাঘের জবান আল্লাহ খুলে দিল, ওই বাঘটা চিল্লায় বলে, রে হালিমা, যে সাগির দুগ্ধ নবী খায় ওই সাগিকে খাওয়ার জন্য বাঘ আমরা ধরি নাই, আমরা দূর থেকে জঙ্গলের বাঘ, আল্লাহর নবীর চাঁদ মুখটা দেখে শান্তি পাই, আজকে কয়েকদিন হলে নবী দেখি নাই, এই কারণে আমরা বাঘেরা খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছি। আমরা আজকে সাগিটা ধরে মনে মনে কল্পনা করেছিলাম, যদি সাগিটার কারণে নবীরে দেখতে পাই। হালিমা তো সাদিয়া বলে, সাহাবীরা রে, ওই ছোট্ট বেলায় আমি নবী চিনেছি, সেই নবীর চাদরে হালিমা কোনদিন চড়বে না। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, আমার মাকে তোমরা চাদরে উঠতে দিলে না? হযরতে উমর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, সে তো আপনার দুধ মা। জোরে কন, কি মা? আল্লাহর নবী বলেন, দুধ মা বুঝি তার দাম নাই? মায়ের এক ফোঁটা দুধের দাম কাটিয়া গায়েরই চাম, পায়ের জুতা বানাইলো ঋণের সুদ হবে না। জোরে কন সুবহান আল্লাহ। এ ওয়াজের দ্বারা আপনারা দুইটা জিনিস বুঝতে পারলেন, একটা হলো মায়ের সম্মান করা লাগবে, আর একটা হলো নবী কত দামি নবী ছিলেন। জোরে কন না সুবহান আল্লাহ। আর নবীর চেহারা কত সুন্দর ছিল। বাজান যে কথা বলতে চাই, হযরত বেলাল ওই জানলা দিয়া ভিতর দিকে তাকায় দেখে তিনজন মানুষের মাঝখানে যে মানুষটা, সে মানুষটা কে? আল্লাহর নবী। কালো মানুষ তো। হযরত বেলাল দেখতে কেমন ছিল? খুব কালো ছিল, আমার মতোই কালো ছিল, সুবহানাল্লাহ। অথচ হাদিস শরীফে আছে কোনো কালো মানুষ জান্নাতে যাবে না। এতদিন তো শুনছেন যে বুড়ে মানুষ জান্নাত পাবে না, কিন্তু কালোরাও পাবে না। আমার কালোর মানুষ যাওয়ার কোনো বুদ্ধি নাই। হাদিস শরীফের কথা। জোরে কন, কিসের কথা? হাদিসে আছে কোনো কালো মানুষ জান্নাত পাবে না, তার মানে এই নয় যে আমি কালো হয়েছি থেকে জান্নাত যাব না। আল্লাহ জান্নাতে যখন আমারে দিবে তখন আর কালো রাখবে না। জোরে কন সুবহানাল্লাহ। হযরত বেলাল জাংলা দিয়া, ছোট জাংলা তো, উল্কি ভুলকি মারতেছে, এমন সময় নবী বলতেছে, এ হাফি বেলাল ইবনে রেবা, তোমার জন্য হেদায়েতের দরজা খোলা আছে, জানলা দিয়া ভুলকানোর কোনো দরকার নাই। জোরে কন সুবহানাল্লাহ। হযরত বেলাল চমকে গেল, যে দুনিয়ার একটা সাধারণ মালিক আমারে গাধা উট দুম্বার ঘরে রাখে, আর এই সুন্দর মানুষটা আমার জন্য ঘরের দরজা খুলে দিবে, সুবহানাল্লাহ। কর বেলাল যখন সাহস করে ঘরের দিকে যায় না, নবী আমার নিজেই দরজা খুলে, শুধু দরজা খুলে নাই, বুক খুলে দুইখানা হাত বাড়ায় দিছে, আয় রে বেলাল, আয়, আর দূরে থাকিস না। নূরের মানুষ, সোনার বরণ মানুষ, কালো মানুষের জন্যে যদি দুই হাত বাড়াইয়া দেখে, এখন বলেন ইসলামে মানবতা আছে না নাই? বেলাল দৌড়ে সে নবীর পায়ে পড়ছে, নবী পা থেকে উঠে বলতেছে, বেলাল তোমার জায়গা পায় না, তোমার জায়গা হলো আমার বুকে। বেলালকে আল্লাহর নবী পড়াইয়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বেলাল ইমান গ্রহণ করে যখন ফিরে আসতেছে, হযরত আবু বকর এসে হাতটা ধরে বলতেছে, বেলাল ভাই, সুবহানাল্লাহ। কন যে আবু বকর মক্কার ধনীদের মধ্যে একটা বড় ধনী। জোরে কন সুবহানাল্লাহ। সে একটা কালো মানুষের হাতটা ধরে কি বলতেছে? বেলাল খাই, কুল্লু মুসলিমুন ইখওয়া, প্রত্যেকটা মুসলমান ভাই ভাই জোরে কোন সুবহানাল্লাহ। আজকে ফিলিস্তিনে ছোট্ট ছেলে আব্দুল্লাহ ইবনে সাহাব মায়ের কোলে বসে বলতেছে, মা ফিলিস্তিনকে কোনোদিন ঈদের চাঁদ উঠবে না? মা বলতেছে, কেমনে ওঠে? তোমার মাকে বাবাকে কয়েকদিন আগে ইহুদিরা হত্যা করছে, আমাদের বাড়ি ছিল বুলডেজার দিয়ে ভাঙ্গে দিছে, এখন আমরা আশ্রমে আছি, আমাদের কোনো ঈদ নাই বাবা। অথচ গোটা পৃথিবীর মুসলমান ঈদ করতেছে, জোরে গণ ঠিক কিনা? বাংলাদেশে ঈদুল ফিতরের ভিতরে আমি পেপারে দেখছি ঢাকার একজন মেয়ে মানুষ নাকি একটা লেহেঙ্গা কিনছে 1,20,000 টাকা দিয়ে, কোন এক ধনী কিনছে 80,000 টাকার পাঞ্জাবি, ওইটা পরে আবার নামাজ পড়তে যায়। অথচ ওই মুসলমান খেয়াল করে দেখে না যে ফিলিস্তিনের মুসলমানেরা কষ্টে ঈদ করতে পারতেছে না, জোরে কন ঠিক কিনা? প্রত্যেকটা মুসলমান ভাই ভাই আমরা তাদের জন্য একটু দরদ দেখাতে পারি না? আবু বকর হাতটা ধরে বলতেছে, বেলাল ভাই, এ মুহূর্তে আমাদের কাছে রাখার কোনো বুদ্ধি নাই, তুমি হইলে একজনের গোলাম। এর আগে যারা ঈমান গ্রহণ করছে তারা সবাই স্বাধীন মানুষ, তোমার মতো কোনো গোলাম তো ঈমান গ্রহণ করে নাই, আজকে তুমি প্রথম একজন গোলাম ঈমান গ্রহণ করছো ভাই, তোমাকে মুনিবের ঘরে ফিরে যেতে হবে, তবে বিশ্বাস রেখো আমি তোমাকে ছাড়বো না, জান্নাতে গেলে তোমাকে সঙ্গে নিয়েই যাবো, জোরে কোন সুবহানাল্লাহ। এ মুহূর্তে তোমারে ছাড়তেছি, তুমি একজনের গোলাম। ভাইজান, যেটা রাতের অন্ধকারে গোপনে গ্রহণ করেছ দিনের আলোতে এটা প্রকাশ করো না। বেলাল চোখের পানি নিয়ে বলা, ওবাক্কার ভাই, আপনার কথা আমার মনে থাকবে, তবে শুনে নেন জেনে নেন, যদি কোনো কালে এটা প্রকাশ হয়ে যায় আমি বেলাল টুকরা টুকরা হয়ে গেলেও এই আল্লাহ নবী কোনো দিন ছাড়ব না। এক ওয়াক্ত নামাজ পড়ছে, এক মাস রোজা করছে, 2-4 ঘন্টা জিকির করছে, শুধু একবার কলেমা পড়ে হযরত বেলাল কি পাইছে? যে দেহটা টুকরা টুকরা হয়ে যাবে কিন্তু আল্লাহ রাসূল আমি কোনোদিন ছাড়বো না, জোরে কর সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন, সানুরিহিম আয়াতানা ফিল আফাক ও ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক, জোরে কর সুবহানাল্লাহ। বেলাল ফিরে আইছে উর্দুম্বা গাধার ঘরে, আয়েশা দেখে উর্দুম্বা গাধাগুলো দাঁড়ায় আছে, একটা পেশাব পায়খানাও করে নাই। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, কেউ যদি মাওলাকে ধরে কুল মাখলুক আল্লাহ তার গোলাম বানিয়ে দেয়, সুবহানাল্লাহ। কোন বেলাল তাকায় দেখে উর্দুম্বা গাধা তো পেশাব পায়খানা করে নাই, সকালবেলার কাজটাই হলো গোল ঘোরা পরিষ্কার করা, কাজই যখন নাই কাজ একটা আছে আল্লাহর জিকির করা, জোরে কোন কি করা? ওই গোল ঘরার এক কোনায় বসে হযরত বেলাল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহর সাগরে ডুব মারছে, সুবহানাল্লাহ। কোন তরিকতের মানুষ যারা তারা বুঝতে পারে জিকিরের কত দাম রে ভাই। আমার আল্লাহ তাআলা যখন কোন নামাজ রোজা হজ যাকাত কোন কিছুই করে নাই, সর্বপ্রথম জিকিরটাই হলো সবচাইতে বড় ইবাদত, জোরে কোন সুবহানাল্লাহ। নামাজের একটা ওয়াক্ত আছে, সবসময় নামাজ পড়া যাবে? যাকাত সবসময় দেওয়া যাবে? হজ কি সবসময় করা যাবে? কিন্তু জিকির সব সময়। আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহা যিকরান কাসীরা, আল্লাহ বলেছেন সব সময় হর হালে আল্লাহর জিকির করা লাগবে, পাক অবস্থাও করা যাবে নাপাক অবস্থাও করা যাবে, কোন সুবহানাল্লাহ। কিন্তু নামাজ এই দেখেন সবচাইতে বড় ইবাদতের নাম হলো জিকির। এই জিকির যে বান্দা করে, আলা বিযিকরিল্লাহ তাতমাইনুল কুলুব, আল্লাহ কোরআনে বলেছেন তোমার অন্তরের মধ্যে যদি শান্তি রাখতে চাও তাহলে সব সময় জিকিরটা চালু রেখে দাও, জোরে কোন সুবহানাল্লাহ। হযরত বেলাল গোল ঘরার এক কোনায় বসে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ জিকির করতে করতে জিকিরের সাগরের মধ্যে ডুবে গেছে। জিকিরের সাগরে কোনো বান্দা যদি ডুবারু হয়, এক জগ পানির মধ্যে এক মুষ্টি চিনি দিয়া 2টা ঘন্টন মারলে ওই চিনি যেমন পানির মধ্যে মিশে যায়, আল্লাহর জাকিরিন বান্দারা আমার আল্লাহর মধ্যে তেমন বিলীন হইয়া যায়, এই দুনিয়ার কোনো খবর আর তার কাছে থাকবে না রে ভাই। পূর্ব দিকে সূর্য উঠছে, তখন তো আসসালাতু খায়রুম মিনান নাওম ছিল কি? কোন কোন নামাজের আজান ছিল? সকাল হয়ে গেছে, সূর্য উঠে গেছে, কিন্তু বেলাল গোল ঘরার দরজা খুলতেছে না। অন্যান্য গোলাম গিয়া মনিবের কাছে বলতেছে, ও মনিব, বেলাল তো আলসে হয়ে গেছে, খালি ঘুমি পাড়তেছে, খালি ঘুমি পাড়তেছে,
মনি তেমনি বেলাল রে দেখতে পারে না,
রাগ করে হুঙ্কার মেরে দরজায় ঢোকা মারছে, এ বেলাল এত ঘুম কিসের? দুনিয়ার মনিব বেলালকে ডাকতেছে, আর বেলাল আসল মনিবের প্রেমে ধরা পড়ছে। কোন সুবহানাল্লাহ, যখন কোন বান্দা আসল আল্লাহর প্রেমে ধরা পড়ে যায় তখন দুনিয়ার কোন মনিবের কথা কি তার কানে ঢুকবে? ভাই সমান তালে মনিব যখন ডাকতেছে, বেলাল গোলঘরের দরজা খোলে না। এবার মনিব হংকার দিয়া দরজা ভেঙ্গে ঘরের ভিতরে ঠুইকা দেখে উর্দুম্বা গাধা গুলো দাঁড়ায় আছে। একটা উর্দুম্বা গাধার নিচে পেশাবও নাই পায়খানাও নাই। বেলালের মনিব চিল্লায় বলে, রে গোলামের বাচ্চা গোলামেরা, আমার বেলালের বিরুদ্ধে তোরা নালিশ করলি, বেলাল আলসে হয়ে গেছে, তোরা যখন ঘুমায়াছিলি তখন আমার বেলাল গোটা গোল ঘরা পরিষ্কার করছে। সুবহানাল্লাহ, বলেন যে মনি বেলালকে মারার জন্যে গোলঘরার মধ্যে ঢুকছে রাগ করে, ওই মনিবির মুখ দিয়ে আল্লাহ প্রশংসা বের করে নিচ্ছে। কারণ সুবহানাল্লাহ, এ গোলামের বাচ্চা গোলামেরা, তোরা নালিশ করছিস আমার বেলাল আলসে হয়ে গেছে, গোল ঘরার মধ্যে ঢুকে দেখ গোটা গোল ঘরা পরিষ্কার করছে। আসলে বেলাল গোল ঘরা পরিষ্কার করার আগে নিজে পরিষ্কার হয়েছে, আল্লাহ গোটা দুনিয়া তার জন্য পরিষ্কার করে দিয়েছে। কারণ সুবহানাল্লাহ, আমরা নিজেরা যদি পরিষ্কার হয়ে যাই গোটা দুনিয়াতে কোনো ঝামেলা দেখা যাবে না ভাই। এই জন্য ইমাম গাজ্জালি বলেছেন, আমি কোনো জাহান্নামি মানুষকে দেখতে পাই না। সুবহানাল্লাহ। কন সুফিয়ান সাওরি বললেন, হুজুর এটা কোনো কথা হলো? আপনার সামনে দিয়ে কত হিন্দু বেইমানেরা যায়, এরাও কি জান্নাতি? ইমাম গাজ্জালি বলেন, আমি যখন লা তাকনা তু মির রহমাতিল্লাহ, আল্লাহ রহমতের দরিয়ার দিকে তাকাই, তখন আমার মনে হয় এই বেইমানগুলো মরার আগে ইমান নিয়ে তওবা করে মুসলমান হয়ে চলে যাবে। ভালো মানুষেরা সবাই কি ভালো দেখে? জোরে গান ঠিক কি না? কিন্তু আজকে আমরা কাউরে ভালো দেখতে পাই না। বেলালের মনিব এবার গোল ঘরের এক কোনার দিকে তাকায় দেখে বেলাল যেন কি করতেছে। মনিব কাছে গিয়া বলতেছে, এ বেলাল তোর বিরুদ্ধে আমার কাছে নালিশ করছে রে, তুই নাকি আলসা হয়েছিস, তুই গোল ঘরা পরিষ্কার করে কি ধ্যানে বসে গেছিস? বেলাল কোনো কথা যখন বলে না, মনিব একবার দুইবার বেলালকে ডাকার পরে যখন বেলাল কথা কয় না, মনিবের হাতে চামড়ার চাবুক ছিল, বেলালের পিঠে যখন বাড়ি মারছে এমন সময় বেলালের জবান ফসকে বের হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। পানির বদনা থেকে কি পড়বে? বদনা যদি পানি ভরা থাকে কি পড়বে ভাই? তেলের বোতল থেকে কি পড়বে? হ্যাঁ, যার ভিতরে যেটা থাকে উপর করলে সেটাই পড়বে, ঠিক কিনা বলেন? যার ভিতরে আল্লাহ রাসূল আছে তার ভিতর থেকে কি বের হবে? আল্লাহ রাসূলই বের হবে। আমাদেরকে কেউ যদি মারে আমরা বলবো আহারে লাগতেছে, আর মাইরো না আর মাইরো না, ঠিক কিনা বলেন ভাই? কিন্তু বেলালের গায়ে যখন চামড়ার চাবুকের বাড়ি মারছে, বেলাল কখনো বলে নাই আমারে লাগতেছে মারো কেন, বেলালের জবান ফসকে বের হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেলালের মনিব চমকে উঠছে, এ বেলাল, এ বেলাল, যাকে আমরা শত্রু জানি, কোন তালে তুই তার দলে গেলি রে বেলাল? আমাদের নেতা আবু জেহেল কয়েকদিন আগে একটা মিটিং করে বলেছে, এ মক্কার মোড়লেরা, তোমাদের অধীনস্থ গোলামদেরকে তোমরা সামাল করবে, খবরদার এই গোলামগুলো আবদুল্লাহর এতিম পোলার দরবারে যেন না যায়, কারণ মানবতার দুশ্মন হইয়া আমরা মানুষকে গোলাম বানাইয়া পশুর মতন খাটাইয়া নেই, এটা যদি আবদুল্লাহর এতিম পোলার কাছে যায় মানবতা পাইয়া আমাদের বিরুদ্ধ চারণ শুরু করে দিবে, খবরদার গোলামগুলোকে কোনো সময় তার দরবারে যাইতে দিও না। কে বলেছে? আবু জেহেল। আবু জেহেল মার্কা মানুষ পৃথিবীতে আছে না নাই? এখনো তারা পায়তারা করতেছে। মানুষগুলো যদি কোরআনের কাছে আসে, রাসূলের বিধানের কাছে আসে, তাহলে তারা মানবতা বুঝতে পারবে, তাদের অধিকার তারা জানতে পারবে। বেঈমানদের বিরুদ্ধে, পুঁজিবাদের বিরুদ্ধে যারা আজকে রাজতন্ত্র চালু করছে তাদের বিরুদ্ধে তারা সোচ্চার হবে। জোরে কোন ঠিক কিনা? এই কারণে আজকে কোরআন থেকে মানুষকে দূরে রাখতেছে ভাই। আবু জেহেল মোড়লদেরকে বলেছে, তোমাদের যেগুলো গোলাম আছে খবরদার ওই আবদুল্লাহর এতিম পোলার দরবারে যেন না যায়, কারো গোলাম যদি তার দরবারে যায় তার মুরলিত্ব ক্যান্সেল হয়ে যাবে। বেলালের মুনিব হাত জোড় করে বলতেছে, বেলাল রে তুই আমার গোলাম, আবদুল্লাহ রে তিমপুলার দলে গেলি কেন? আজকে যদি নেতা বুঝে হেল জানতে পারে তাহলে আমার মেম্বরি খতম হয়ে যাবে। এ বেলাল, সমস্ত উট দুম্বা গাধা তোরে ছাইড়া দিব, আমি তোরে আজাদ করে দিব, খবরদার তার দলে আর যাবি না, তারে ভুলে যা। বেলাল চোখের পানি নিয়া মুসকে হাসি দিয়া কয়, মনিব রে গোটা দুনিয়াও যদি দিতে চাও আল্লাহ নবীকে আমার কাছে থেকে কাইড়া নিতে পারবা না। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ার পরই ইমানের যদি এত বল হয় রে ভাই। বেলালের মনিব উমাইয়া বেলালের হাতটা ধরে এক টানে আবু জেহেলের কাছে নিয়ে যায়। নেতাজি আমার কোনো দোষ নিবেন না, আমার কোন বেয়াদবি নিবেন না নেতা, রাতের অন্ধকারে আমাদেরকে ফাঁকি দিয়া আমার এই কালো গোলাম আব্দুল্লাহ রে তিমপোলার দলে ভর্তি হয়ে গেছে। আবু জেহেল দৌড়ে এসে বেলালের টুটি চাইপা ধরে বলে, বেলাল রে আমাদের দলকে বাদ দিয়া আব্দুল্লাহ রে তিমপোলার দলে কেন গেলি রে বেলাল? এ বেলাল, কলেমা ছাইড়া দে, আল্লাহ নবীরে ছাইড়া দে। বেলাল বলে, আমি সব ছাড়তে পারি কিন্তু আল্লাহ রাসূলকে আমি ছাড়তে পারবো না। উজদুল গাবা কিতাবের ভিতরে আছে, মক্কার যুবকদের হাতে বেলালকে লেলিয়ে দেওয়া হলো, সারাদিন ধরে মারছে যুবকেরা, মারতে মারতে কালো মানুষটার কালো নাই, যেন গোস্তের টুকরা হয়ে গেছে। সন্ধ্যার সময় নেতাজির দরবারে হাজির করলে আবু জেহেলের মতন পাষাণ মানুষ চোখের পানি নিয়ে বলতেছে, এই যুবকেরা মারতে বলেছি তাই বলে এত মার মারছো কেন? আবু জেহেলের দয়া আছে, আছে না নাই? এ যুবকেরা মারতে বলেছি তাই বলে এত মার মারছো কেন? সমস্ত যুবকেরা বলে, নেতাজি আপনি তো কইছেন যতক্ষণ লা ইলাহা ইল্লাল্লাহর জিকির হবে ততক্ষণ মারা লাগবে, এত মার মারার পর একটা বারো বলে নাই আমারে লাগতেছে, আমারে মাইরো না, এখনো জবানের মধ্যে ওই জিকিরটাই জারি আছে। আবু জেহেল দৌড়ে গিয়া বেলালের মুখের কাছে কানটা লাগায় শুনতে পায়, তখনো আল্লাহর পাগল হযরত বেলাল বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ। কি কষ্ট দেওয়া যাবে বেলালকে! কিতাবের মধ্যে আছে কয়েকজন যুবক মিলে বিশাল একটা পাথর এনে বেলালের বুকে চাপা দিছে। আবু জেহেল কইছে, এ যুবকেরা সকাল বেলায় বেলালের লাশের পায়ে দড়ি লাগাইয়া আব্দুল্লাহর এতিমপোলার দরবারে দিয়ে আসবা, আমাদের গোলামকে মুসলমান করলে আমরা তার হালত এমন করে দিব। সমস্ত কাফেরেরা যখন বাড়ি যায় হযরত বেলালের বুকের উপরে পাথর চাপা দিয়া দুর্বল বেলাল ভাঙ্গা আঙ্গুলি আসমানের দিকে উঠায়, ও দরদিয়াল্লাহ, আমি শুনেছি একজন মহামানব দুনিয়াতে আইছিল, নমরুদের আগুনের চুলার মধ্যে যখন ফেলে দেওয়া হচ্ছিল তোমার প্রেম বুকে নিয়া যখন চুলার মধ্যে পড়েছিল তুমি সেই চুলাটা শান্তির বাগান বানাইয়া দিছিল। দরদিয়াল্লাহ গো, তোমার প্রেম আমার কলিজায় সারাদিন ধরে মারছে, আমি বেলাল কিছুই বলি নাই, শুধু তোমার জিকিরটা আমার জবানে চালু রাখছি, বুকে পাথর চাপা দেওয়ার কারণে তোমার নামের জিকির করতে আমার বড় কষ্ট হয়, আগুনের চুলা যদি শান্তির বাগান বানাতে পারো তুমি কি বুকের পাথর তুলার মতন পাতলা করতে পারো না? হযরত বেলাল আল্লাহর কাছে যখন কান্দে, আমার আল্লাহ তাআলা বেলালের বুকের পাথর পাথরের চেহারায় রাখছে কিন্তু তুলার মতন পাতলা করে দিছে। জোরে কন সুবহানাল্লাহ। সকাল বেলায় বেলালের লাশ নিতে আয়েশা দেখে, বেলাল তো মরে নাই বকন বুক বরং বুকের পাথর নিঃশ্বাসের সঙ্গে উঠতেছে আর ডাবতেছে। আবু জেহেলের দরবারে যুবকেরা বলে, ও নেতাজি মরা বেলালকে টানার কথা বলেছিলেন, বেলাল মরে নাই এখন পর্যন্ত বুকের পাথর উঠতেছে আর নামতেছে। আবু জেহেল দৌড়ে এসে বেলালের মুখের কাছে কানটা লাগায় দেখে, তখন আল্লাহর পাগল বেলাল আহাদ আহাদ আমার আল্লাহর জিকির করতেছে। কিতাবের মধ্যে আছে কি করে জিকির বন্ধ করা যায়, জিব্বা টেনে বের করে জিব্বার মধ্যে যখন পেরেক মারছে, বাজান সেই যুগের পেরেক হলো দুইটা খেজুর কাঁটার মতন মোটা, হলো বাউল কাঁটা এরকম ছয়টা কাঁটা, এপার দিয়া ঢুকায় পার দিয়া বের করেছে। সমস্ত দেহে দুর্বল, আর কোন চামড়া নাই, গোস্তের টুকরা, বুকের উপরে পাথর, আবার জিবার মধ্যে পেরেক মারছে। এমন সময় হযরত আবু বকর দৌড়ে এসে যে হাত ধরে বলেছিল, বেলাল ভাই যেটা কবুল করেছে এটা প্রকাশ করো না। বেলাল বলেছিল, করব না, যদি হয়েও যায় টুকরা টুকরা হব, আল্লাহ রাসূলকে ছাড়ব না। ভিড় ঠেলে ভিতরে ঢুকে চিল্লায় বলে, রে মক্কার কাফেরেরা, রে তোমাদের কলিজার মধ্যে কোনো দয়া নাই, সারাদিন মারছো বুকে পাথর চাপা দিয়া, রাতে রাখছো আবার জিব্বার মধ্যে কাঁটা ঢুকাইয়া দিছো। আবু জেহেল চিল্লায় বলে, বেলালের উপরে তোমার যদি দয়া হয় আমাদের গোলামকে আজাদ করে নিলেই তো লেটা চুকে যায়। 10,000 আশরাফি দিয়া হযরত আবু বকর বেলালকে বুকের মধ্যে নিয়া দয়ার নবীর কাছে যখন নিয়ে যায়, সোনার নবী এসে বেলালের জিবার মধ্য থেকে কাঁটা বের করে কপালে যখন চুমা দিয়া বলে, বেলাল রে এত মার মারছে, এত কষ্ট দিছে, এরপরেও আল্লাহ রাসূল কেন ছাড়ো নাই। বেলাল ওই ভগ্ন জবান নিয়া কেঁদে কেঁদে বলে, ইয়া রাসূল আল্লাহ, ওই আল্লাহর শপথ করে বলতেছি, আমার জবানে যখন আল্লাহর কলেমা জারি ছিল, ওই কলেমার অপারেশনে আমার আল্লাহ তাআলা দেহকে দুর্বল করে দিল। ক্লোরোফর্ম সংজ্ঞায় রুগীকে যেমন বেহুশ করে, পেট কাটলে যেমন রুগী কিছু বুঝতে পারে না, ওই জান্নাতের ভিতর থেকে আমার আল্লাহ এমন কিছু নিয়ামত আমার দেহের উপরে লাগায় দিল, কাফের বেঈমানের কোনো কষ্ট আমি বুঝতে পারি না। ইয়া রাসূল আল্লাহ, আমি বারবার জান্নাতের দরজায় বারবার দেখেছি, জান্নাতের ভিতর থেকে হুরগেলমানগুলো আমাকে বারবার ডাকতেছে, এই দুনিয়া থেকে জান্নাত দেখার কারণে কাফের বেঈমানের কোনো কষ্ট আমি বুঝতে পারি না। যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ জিকির করে হযরত বেলাল যদি দুনিয়া থেকে জান্নাত দেখতে পায়, পাগলি মেয়েটা চিল্লায় বলে, জাম্বিদ রে, এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সবার কাছে আছে, সবাই যদি ধরতে পারে, শুধু কাবা মদিনা নয় স্বয়ং আল্লাহ তার সাথে থাকবে। জোরে সোরে গান, সুবহানাল্লাহ। ভাইজান, গরমের দিনে খুব কষ্ট করে হলেও কিছু সময় আমি আলোচনা করছি, তবে একটা ওয়াজ বাকি আছে টোপলার ভিতরে, কি মনে নাই? ওমা তুনফিকু মিন শাইজিন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। জোরে সোরে গান, সুবহানাল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা, জোরে সোরে, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। টোপলার ভিতরে কি আছে শুনতে চান? তাহলে আল্লাহর ঘরে একটু টেকা দেওয়া লাগবে। ভাইজান, মাত্র 5 মিনিট, এ সময় আপনারা এ বন্ধ করে রাখেন, 5 মিনিটের পরে ইনশাআল্লাহ। আজিন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম, এ আয়াতের অর্থ হলো তুমি আল্লাহর রাস্তায় দান করো, তুমি যা দান করবে আল্লাহ তার 10 গুণ তোমার কাছে ইয়াফা ইলাইকুম ফিরাইয়া দিবে। জোরে গান, সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, হে রবি ইবনে সুলাইমান, তুমি অনাথ ইতিমকে হজের সম্পদ আর খাদ্য যা দান করেছো তার 10 গুণ আল্লাহ এই টোপলার ভিতরে দুনিয়াতেই তোমার কাছে ফিরাইয়া দিছে। জোরে গান, সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল ভাই? আল্লাহ রাস্তায় যারা দান করে তারা গরিব হয় না দুনিয়াতে বরকত সহ 10 গুণ পায়? আপনাদের বিশ্বাস হয় কি হয় না? যারা দান করে তারাই বুঝতে পারে, যারা দান করে না তারা তো দূর থেকে মনে করে দিলেই লস, দিলেই লস। আসলে তা না, দানকারী বান্দার জন্য আল্লাহ বরকত এবং রহমতের দরজা খুলে দেয়। যদিও দেখতেছে সরাসরি টাকা আসতেছে না, কিন্তু আল্লাহ পাক তার জন্য বালা মুসিবতের দরজা বন্ধ করে দেয়। স্বামী স্ত্রীর মধ্যে শান্তি আছে, সন্তান পিতা পুত্রের মধ্যে মহব্বত আছে, ওই বাড়ির জন্য আল্লাহ বরকতের দরজা খুলে দেয়, অসুখ বিসুখ নাই।
টাকা আছে কোটি কোটি, ব্যাংকে বহু টাকা আছে ভাই, স্ত্রী পঙ্গু হয়ে গেছে, স্বামীর ধরছে ব্লাড প্রেশার, আবার ডায়াবেটিস রোগ, সকালবেলা দৌড়াদৌড়ি করা ছাড়া শান্তি নাই, ঘুম হয় না, এরকম হয় কি হয় না? কোটি কোটি টাকা আছে কিন্তু কলিজার মধ্যে শান্তি নাই। যারা দানবীর বান্দা আল্লাহ তাকে, আল্লাহ রাসূল বলেছেন আসসাদকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমর, আল্লাহ তার বালা মুসিবত দূর করে দেয় এবং হায়াত দারাজ করে। সবাই আল্লাহর ঘরের দিকে খেয়াল করবেন, দিল রূপ এক সবাই পড়ে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবে ওয়া তুব ইলাই, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবে ওয়া তুব ইলাই, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবে ওয়া তুব ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সবাই পড়েন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, সবাই পড়েন ভাই জবান খুলে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল্লাহা ও মালাইকাতি সাল্লুন আলান নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই আয়াতের দ্বারা কি বলা হয়েছে? তোমরা নবীর প্রতি দরুদ ও সালাম পেশ করো, ঠিক কিনা বলেন? তো আমরা দরুদে ইব্রাহিমের মধ্যে শুধু দরুদ পাই, সালাম পাই না। যে দরুদ ইব্রাহিম আমরা পড়ি না, সবচাইতে উত্তম দরুদ, এর মধ্যে কিন্তু শুধু দরুদ আছে, সালাম নাই। কি কোন সালাম আছে? তো সালাম দেওয়ার কথা আল্লাহ কোরআন দিয়ে বলেছেন, শুধু দরুদ পড়লে হবে না। তো এই দরুদের মধ্যে দরুদও আছে, সালাম আছে। সবাই জবান খুলে পড়েন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি নবীকে বাসিলে ভালো, মুসে যায় হৃদয় এর কালো, ওইখানে জ্বলিবে আলো সে আলো হৃদয়ে ঢালো, সাল্লাল্লাহ আলা মুহাম্মাদ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। সবাই দরুদ ইব্রাহিম পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বিশাল একটা দান সিদ্দিক মোল্লা পিতা মৃত হাজি কুদরত আলীর জন্য দোয়াছে, 1000 টাকা আল্লাহর ঘরে দান করছে। আমরা দোয়া করি আল্লাহ তার বাবার কবর জান্নাতের টুকরা বানাক, আল্লাহুম্মা আমিন। ফিরোজ তালুকদার এই দানবীর গুলো পরে দান করতেছে, 1000 টাকা দান করছে আল্লাহর ঘরে, আল্লাহ তার দানকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। বাদশাহ শাহ নামও বাদশাহ, আবার শাহ ডিগ্রি, 500 টাকা দান করছে আল্লাহর ঘরে, আল্লাহ তার দানকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। কি লিখছেন ভাই, ফেরুন না কি লিখছে? ফেরুম ফেরুম তালুকদার নাকি ফিরোজ তালুকদার নাকি ফজিলতের সব আল্লাহ দান করে। সবাই পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মঞ্জু সরকার মায়ের রুহের মাগফিরাতের জন্য 500 টাকা, কমিশনার সাহেব হ্যাঁ দান একটু কম হলো মনে হয় নাকি, 500 টাকা দান করছে, ও এর আগেও দিছে মাশাআল্লাহ, 500 টাকা দান করছে, আল্লাহ তার দানকে কবুল করে মায়ের কবর জান্নাতের টুকরা বানায় দিক, আল্লাহুম্মা আমিন। সবাই হাত তুলে আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। এ আল্লাহ তাআলা, এত রাত পর্যন্ত জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাগার, তোমার রহমতের দরজায় ফকির হয়ে দোকান হাত তুলেছি আল্লাহ, মেহেরবানি করে আজকের মাহফিলকে কবুল করে নাও,
সন্ধ্যা থেকে রাত একটা পর্যন্ত তোমার কোরআন হাদিসের আলোচনা করতে গিয়া মাঝে মধ্যে জিকির আজকার দোয়া দরুদ পাঠ করা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি কোনো ত্রুটি হয় ভুল হয় মাফ করে দিও, যে হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজায় পৌঁছায় দাও। মদিনা কত সুন্দর নাম মদিনা, এ মদিনার মানুষটা যে কত সুন্দর, যার মুখটা দেখলে জাহান্নামের আগুন হারাম হইয়া যায়। কি সুন্দর মুখ সোনা নবীজি, ইমাম মালিকের জীবনী পড়লে দেখা যায় বাড়ি ছিল মক্কায়, নবীর প্রেমে ছুটে গেলেন মদিনায়। যতদিন মদিনায় ছিলেন কোনদিন জুতা স্যান্ডেল পায়ে দিলেন না, মদিনার মাটি নিজের গায়ে মাখতেন আর বলতেন মদিনার আমি মানুষ না হইয়া যদি তোর বুকের মাটি হইতাম। ইমাম মালিক কান্তি কান্তি যখন মদিনার মাটিতে পড়ে যায় ওই সময় দেখতে পায় মদিনার নবী আর রওজায় নাই, ইমাম মালিকের শিয়রের পাশে বসে গেছে। আল্লাহর নবী মাথায় হাত দিয়ে বলে আব্দুল মালিক এমন করে তুমি কান্দো না, এই মদিনা একদিন ইয়াসরিব ছিল মদিনা ছিল না, আমি নবীকে কোলে নেওয়ার কারণে হয়েছে মদিনা। আমার যে উম্মতেরা কলিজার মধ্যে আমি নবীকে জায়গা দিবে, নবীর সুন্নাতের আদর্শ মেনে চলবে, আমার এক একটা উম্মত এক একটা মদিনা হয়ে যাবে। ও দরদি আল্লাহ, এ গভীর রজনীতে তোমার রহমতের দরজায় ফকির হয়ে যারা আমরা হাত তুলেছি, আমাদের সবাইকে আশেকে রাসূল হিসাবে কবুল করে নাও আল্লাহ। এই আল্লাহ তানা তমাম আম্বিয়াই কেরাম, সাহাবে কেরাম, তাবিনে কেরাম, তাবা তাবিনে কেরাম, আউলিয়াই কেরাম, পীর মশাইখ বুজুরগানে কেরাম, তমাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলের আরওয়া পরে হাদিয়া পৌঁছে দাও। এই আল্লাহ তালা আমরা যারা হাত তুলেছি, আমাদের মধ্যে যাদের মা যাদের বাবা আজকে অন্ধকার কবরে চলে গেছে, মেহরবানি করে বাপমার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি নানা আত্মীয় স্বজন এতিম হয়ে যারা কবরে গেছে আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। গোটা পৃথিবীর খবর আমরা রাখতে পারি, বাড়ির পাশে আমাদের আপন জন কবরে আছে, একটা বার তাদের খবর আমরা নিতে পারলাম না। ও দরদি আল্লাহ, কত মানুষের জানাজার নামাজ জীবনে পড়েছি রে, এই দুই হাতে কত কবরে আমরা মাটি দিয়েছি, একদিন আমরা সবাই মরে যাব, মরে যাব গো আল্লাহ, আমরা কেউ থাকবো না দুনিয়ায়। একদিন মসজিদের খাটনি আমাদের বাড়ির আঙ্গিনায় চলে আসবে, বরই পাতার গরম পানি আমাদের দেহে ঢালবে, রঙিন কাপড় খসাইয়া সাদা কাপনের কাপড়ে মুড়াইয়া দিবে। আমরা যেদিন মরে যাব গো আল্লাহ সেদিন যেন জুমার দিন হয় আল্লাহ, যে মাসে আমরা মরে যাব মাসটা যেন রমজান মাস হয়, রোজা থাকা অবস্থায় ইফতারের পূর্ব মুহূর্তে ইমানের সাথে ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে যেন বিদায় নিতে পারি আল্লাহ কবুল করে নাও। এই আল্লাহ তাআলা অনেক বান্দা বান্দিরা তোমার ঘরে দান করেছে, কারো বাপ মারা গেছে, কারো মা মারা গেছে, কারো সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ। ও দরদি আল্লাহ, যারা যে নিয়ত নিয়ে তোমার ঘরে দান করেছে তাদের সকলের নেক নিয়ত নেক আশাকে তুমি পুরা করে দাও। দানবীরের খাতায় নামটা লেখায়া কাল হাসরের কঠিন মুসিবতে ওসমান গুনির সঙ্গে তাদের জান্নাত দিয়া দিও আল্লাহ। তোমার যে সমস্ত বান্দারা কষ্ট করে আজকের জান্নাতের বাগান লাগায় দিছে আল্লাহ, তাদের নেক নিয়ত নেক আশাকে পুরা করে দাও। দূর দারাজ থেকে আমার বাপজান মা জানেরা আজকে যারা কোরআনের মাহফিলে শামিল হয়ে দুখানা হাত পরে এসেছে তোমার দরবারে উঠায় দিছে, সকলের নেক নিয়ত নেক আশাকে তুমি পুরা করে দাও। আমার মা বোনদেরকে কবুল করো, পর্দার অন্তরালে তাদেরকে রাখো আল্লাহ, পর্দা নিশি আবেদা সালেহা বানায়া কাল কঠিন মুসিবতের সময় মা ফাতেমার সঙ্গে তাদের জান্নাত দিও। ও দরদি আল্লাহ পরিশ যে তোমার দরবারে আরজ করি, আমি বড় গুনাগার, আমার দুই কানা হাত যদি পছন্দ না হয় আল্লাহ, যার দুই কানা হাত তোমার দরবারে পছন্দ নিও, সে হাতের ওসিলায় আজকের দোয়া তুমি কবুল করে নাও। দুনিয়ার মানুষের দরজায় ফকির গেলে যদি ভিক্ষা না পায়, ফকির আর একটা দরজা দিকে দৌড়ায়, তুমি যদি ফিরাইয়া দাও আর কোনো দরজা নাই। মনে বড় আশা নিয়াম তোমার দরবারে হাত তুলেছি, ও রহমান ও রহিম আল্লাহ, আমাদের মতো ফকির কি তুমি ফিরাইয়া দিও না। মাওলা রে তুমি কোরআনে বলেছ আম্মা সাইলা ফালা তানহার, ফকির কে ফিরান যাবে না, এখন তুমি আমাদের মতো ফকির কে যদি ফিরাইয়া দাও কোথায় যাবো গো আল্লাহ, মেহরবানি করে দোয়া কবুল করে নাও। পৃথিবীর তামাম মুসলমানের প্রতি রহম করো, পাত্র এলাকার প্রতি রহম করো। আমার বাবা জানেরা মা বোনেরা ও দরুদি আল্লাহ তোমার দরবারে পড়ি, শেষে বলি সবার নেক নিয়ত নেক আশাকে পুরা করে দাও। মরণ বেলায় আমাদের মুখের মধ্যে তুমি জারি রেখো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।